ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরও একটিবার মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামী জীবন। মাশাআল্লাহ, অনেক পর্ব ধরেই আপনারা এই ইসলামী জীবন অনুষ্ঠান দেখে আসছেন। মাশাআল্লাহ, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, ইসলামী জীবন এই অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ দরুদ পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার প্রতিটি লিখিত রিসালা কিতাব এর মধ্যে প্রতিটি পৃষ্ঠায় ইনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে যে তোমরা আমার উপর অধিক হারে আমার উপর তোমরা দরুদ শরীফ পাঠ করতে থাকো, অর্থাৎ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আমার নবী বলছেন। তো এটার ফজিলত কী? ফজিলত আমার নবী বলছেন যে এর দ্বারা তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার রহমত পাওয়ার মাধ্যম আমাদের নূরানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করি, আমরা দরুদ পাক পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক দিন এক একটা বিষয়, এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি যা আমরা ইসলামী জীবন গঠনে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যা কিছুর সম্মুখীন হই, বা আমাদের অনেক বিষয় রয়েছে যা সত্যিকার অর্থে সঠিক ইসলামী জীবন গঠনের ক্ষেত্রে আমাদের অসংখ্য বিষয় অজানা থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সেই সুবাদে বিভিন্ন বিষয় নিয়ে যে একজন মুসলমান সে কী কী বিষয়ের উপর সে আমল করলে কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনটা অতিবাহিত করলে পরিপূর্ণ ইসলামী জীবন বলা হবে, সেরকম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো সে সম্পর্কে জানার জন্য আমরা আমাদের সাথে দুজন মুবাল্লিগের দাওয়াত ইসলামী প্রতিটা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকেন। সে সুবাদে আজকে রয়েছে আমার মাশাআল্লাহ প্রথমে আমাদের ফারুক হুজুর রয়েছেন, হুজুর আপনাকে শুভেচ্ছা, শুক্রিয়া। অপর মুবাল্লিগ দাওয়াত ইসলামী রয়েছে আমার মাশাআল্লাহ মিরাজ ভাই, শুক্রিয়া হুজুর। আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটা কিন্তু বর্তমান সমাজে যদি আমরা দেখি সারা বিশ্বে এই সমস্যাটা রয়েছে যা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে জুলুম। জি হ্যাঁ, আজকে যারা ক্ষমতাবান তারা নিম্ন শ্রেণী, যাদের ক্ষমতা নেই, বা কেউ ধনী সে গরিবের উপর, কেউ বড় লোককে সে ছোট লোকের উপর, কেউ অফিসের বড় উচ্চপদস্থ কর্মকর্তা সে নিম্নপদস্থ কর্মকর্তার উপর, এক কথায় আজকে আমাদের সমাজের মধ্যে অফিস আদালতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা এই জুলুমটা করে যাচ্ছে। এবং এই জুলুমের ক্ষেত্রে কোন কোন ধরনের জুলুম হতে পারে, আবার এমন এমন কী জুলুম রয়েছে যাদের শাস্তির ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, তাদেরকে আবাদুল আবাদ জাহান্নামেও রাখা হবে, তো ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সে বিষয়ে জানবো। আসুন আর দেরি না করে আমার প্রথমে ফারুক ভাই থেকে শুরু করব। ফারুক ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। তো জুলুম আসলে বিষয় নিয়েছি আমরা আজকে, তো এটার উদ্দেশ্যে প্রথমে দর্শককে আপনি কোন পয়েন্টটি তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জি, অনেক আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন, জুলুম।
জি,
যার বাংলা হচ্ছে অত্যাচার।
অত্যাচার
অর্থাৎ যারা, এমনি যদি আমরা দেখি যে মানে জুলুম কাকে বলে, অত্যাচার কাকে বলে,
জি,
তখন আমরা দেখতে পাই যে কোনো জিনিসকে অনুপযুক্ত স্থানে রাখাই হচ্ছে অত্যাচার।
অত্যাচার, আচ্ছা।
যে জিনিসটি যে যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য একটা স্থানে ওই জিনিসটি রাখাই হচ্ছে জুলুম, অত্যাচার।
আল্লাহ,
শুধু যে মানুষ হত্যা করা বা মানুষের উপর নির্যাতন করা, কোনো বোঝা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া, তার অধিকার থেকে বঞ্চিত রাখা, ছিনিয়ে নেওয়া, এবং তার যে মৌলিক অধিকার আছে ওই অধিকার থেকে তাকে বঞ্চিত রাখা, এগুলো সব জুলুম। শুধু যে আমরা মনে করি মানুষকে মারধর করলে, তার রক্তপাত করলে, এটা মনে করি জুলুম মনে করি, কিন্তু যদি দেখি যে জিনিসটি যেখানে রাখা দরকার, কোনো একজন মানুষের হক আছে, তার হক না দেওয়াই হচ্ছে জুলুম,
জুলুম করে। আল্লাহ,
তার যে প্রাপ্য মর্যাদা আছে, তার সম্মান আছে, ওই সম্মান ছিনিয়ে নেওয়াই হচ্ছে জুলুম,
জুলুম।
যেমন কোনো একজন আলিমে দি সাপোজ,
আচ্ছা,
তো তার মর্যাদা আছে, কারণ হাদিসে বাকি আছে তোমরা মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করো, যে যতটুকু সম্মান পাওয়ার দরকার তাকে ততটুকু করো। যদি ওই ব্যক্তির সম্মান পাওয়ার যে হক ওটা আমি দিই নাই, তাকে অপমানিত করেছি বা তাকে যথাযথ সম্মান দিনে, তাই জুলুম হবে, অত্যাচার,
জুলুম হবে, অত্যাচার। আচ্ছা, মাশাআল্লাহ ফারুক ভাই, আপনার থেকে তাহলে আমরা প্রথমে তো এটাই বুঝতে পারলাম যে আসলে জুলুম বিষয়টা কি, আমরা সেটা জানার সৌভাগ্য হলো। যেটা আসলে জুলুমটা আমরা বাংলার মধ্যে যেটাকে আমরা অত্যাচার বলে থাকি, এবং মানুষের সঠিক হকগুলা আদায় না করা, এটা এক পর্যায়ে জুলুম বলা হয়। এমনকি একজন ব্যক্তির যা মৌলিক অধিকার থাকে তা হরণ করা, তা সঠিকভাবে আদায় না করা, এটাও এক পর্যায়ে জুলুমের মধ্যে পড়ে যায়। এমনকি আমরা সাধারণত তো এটাও জানি, এটা বা দেখি, কেউ একজন ক্ষমতাবান, সে তার নিম্ন শ্রেণীর বা যাতে ক্ষমতা নেয় তাকে অত্যাচার করছে, এরকম কিছু বিষয় তো অলরেডি আমাদের ধারণা রয়েছে। কিন্তু এমন এমন কিছু বিষয় যা আমরাও প্রতিনিয়ত করে থাকি, কিন্তু আমরা জানি না এটা জুলুমের মধ্যে পড়ে যায়, এরকম আমাদের হয়ে যায়। তাই অবশ্যই জুলুম এর ডেফিনেশন আমাদের জানা উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুটা আইডিয়া হয়ে গেল যে ফারুক ভাইয়ের কথা থেকে যে আসলেই জুলুম বিষয়টা কি। তো আমাদের অপর মোবাইলকে দেওয়া হচ্ছে, আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাই, আজকে জুলুম বিষয় নিয়েছি না, তো জুলুম তো আমরা অনেক প্রকার করে থাকি, আসলে অনেক প্রকারের জুলুম হয়। কিছুটা উদাহরণ আমাদের ফারুক ভাই আমাদেরকে দিলেন, এরকম জুলুমের মধ্যে বলতে গেলে মানুষকে মারধর করা, অত্যাচার করা, হত্যা করা, আর অনেক কিছু পড়ে। আপনি দর্শককে কি তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ, যে আমাদের ফারুক ভাই বলল অত্যাচারের ব্যাপারে যে জুলুম, তো ক্ষমতাবানরাই কিন্তু জুলুমই করে, অত্যাচার করে যাদের ক্ষমতা নেই। তো দেখুন কাউসার ভাই, আসলে আমি আর একটু গুরুত্ব দিয়ে কথাটা বোঝানোর চেষ্টা করব। এই ভূমণ্ডলের সবচেয়ে বড় ক্ষমতাধর কে?
আল্লাহ,
আল্লাহ তাআলা। আল্লাহর থেকে খারাপ ক্ষমতা বেশি নেই, আল্লাহ তাআলা যা চাই তা করতে পারেন। আবু জর গিফফারি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে উদ্বৃত্ত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্বন্ধে অনেকটা এরকম, কোরআনুল কারিমের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা ফরমান, আমি আমার উপর জুলুম হারাম করেছি,
আল্লাহ,
এবং তোমাদের উপরও জুলুমটাকে হারাম করে দিয়েছি,
হারাম করে দিয়েছি।
তাহলে এটা আল্লাহ তাআলা এই কথাটা কেন বলেছেন, গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আমার উপর জুলুম হারাম করেছি এবং সেটা তোমাদের উপর হারাম করে দিয়েছি পরস্পরের মধ্যে। তাহলে কাউসার ভাই, আল্লাহ যে ক্ষমতাবান সমগ্র বিশ্বের মধ্যে, তার আল্লাহ তাআলা ক্ষমতা বিরাজমান,
বিরাজমান,
সেখানে এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতো, আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে কি কেউ কিছু করতে পারতো? কিন্তু আল্লাহ তাআলা এটা গুরুত্ব বোঝানোর কারণে বলেছে, আমি আমার উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের উপর জুলুম হারাম করেছি। এরপরও আমরা যারা ক্ষমতাবান ব্যক্তি আছি দুনিয়াতে, ক্ষণস্থায়ী ক্ষমতাবান, তারা কি করি, ক্ষমতার লোভে, অর্থের লোভে মানুষের উপর জুলুম করে যাচ্ছে,
জুলুম করে যাচ্ছে।
কাল কিয়ামতের দিন ওই জুলুমদেরকে হাদিসে মুবারাকের মধ্যে আছে, অন্ধ অবস্থায় উঠানো হবে।
আল্লাহ,
একত ক্ষমতাধর আল্লাহ তাআলা নিজের উপর এই জুলুমটা হারাম করেছেন, কারণ আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব চাইলেই কি করতে পারতেন, ক্ষমতা বাস্তবায়ন করতে পারতেন, কিন্তু না, ওরকম জুলুমের বাস্তবায়ন আল্লাহ তাআলা এটা থেকে পবিত্র।
জি,
এবং তাও বোঝানোর জন্য আরো গুরুত্বভাবে বলে দিয়েছে, আমি হারাম করেছি আমার জন্য। আবার এদিকে হাদিসে মুবারক আছে যে কাল কিয়ামতের দিন জুলুমকারী অন্ধ অবস্থায় উঠবে। একটা ব্যক্তি যদি দুনিয়াতে অন্ধ থাকে, তাকে যদি পৃথিবী দেখার স্বাদ জিজ্ঞেস করা হয়, তার থেকে কিরকম কথা বের হবে, সে একমাত্র অন্ধ ব্যক্তি বুঝবে চোখের মর্যাদা কেমন। তো কাল কিয়ামতের দিন কাউকে অন্ধ অবস্থায় তোলা মানে তাকে এমন এমন একটা শাস্তি দিয়ে তোলা, তাহলে এটার অনুধাবন আমাদেরকে করতে হবে। এখন তো জুলুম, আমরা জুলুমকে জুলুমই মনে করি না, আমরা ওটাকে হক মনে করি।
নাউজুবিল্লাহ,
আমরা বলি যেটা, যারা ক্ষমতাবান তারা বলে যেটা না, এটা এটা অন্যায় করতেছে, আমি এটাকে প্রতিরোধ করতেছি, প্রতিরোধের নাম দিয়ে জুলুমই করতেছে। একটা আমিরুল সুন্নাত আমাদের জুলুমের পরিণতির মধ্যে একটা বিষয় এমনভাবে উল্লেখ করেছেন যেটা সাধারণ মনে হচ্ছে এরকম, যে কারো জুতা
আচ্ছা
কেউ রেখেছে,
জি,
সে ওই জুতাটি সরিয়ে অন্য জায়গায় রেখেছে, সেটাও তার উপর জুলুম করা হয়েছে।
আল্লাহ!
তাহলে সামান্য একটা জুতা এক জায়গা থেকে অন্য স্থান থেকে অন্য স্থানে সরানো, সেটা
তার অনুমতি ব্যতীত
অনুমতিত জুলুম হয়ে থাকে, তাহলে আমরা মানুষের আজকে
আর আজকে আমরা
আত্মসাৎ করতেছি, মানুষের জমি নিয়ে মানুষকে জমি থেকে বেদখল করার জন্য হত্যার মতো জঘন্য কাজ করতেছি।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ,
মানুষকে
টাকা পয়সার জন্য,
তাকে মাজাল গুম করে ফেলছি, তাকে আমরা অত্যাচারের মধ্যে রেখেছি, তাকে যে শান্তিভাবে থাকবে সে শান্তি আমি আমার টাকার জোরে, ক্ষমতার জোরে
ছিনিয়ে নিচ্ছি,
ছিনিয়ে নিচ্ছি, বা তার আরামটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। তো এগুলো করতে গিয়ে যখন জুলুমি করতে গিয়ে যখন আরো রাগ চড়ে বসে, শয়তান তার কান বলে না, রাগী ব্যক্তিকে শয়তান যেভাবে চায় সেভাবে কান ধরে টানতে পারে। জুলুমি করতে করতে তাদের অন্তর এমন পাষাণ হয়ে যায়, তখন সে হত্যা করতে পর্যন্ত কি করে না,
দ্বিধাবোধ
করে না। তো এই জঘন্য কাজগুলোকে সে বাস্তবায়ন করার জন্য একটা মানুষকে হত্যা করতে সে কোন ধরনের পিছপা হয় না, সেটাকে সে হত্যাটাকেও সে কি মনে করে
সাধারণত মানুষকে মানুষ খুন করে ফেলে, এটাও একটা আজকে আমাদের সমাজের মধ্যে একটা নরমাল বিষয়ের মতো হয়ে গিয়েছে।
তাহলে
কত মারাত্মক,
দেখেন আমরা এটাকে কিন্তু আমরা মাসালা না জানার কারণে বা আমরা শরীয়তের সাথে সম্পর্ক না থাকার কারণে এই যে আজকে জুতা সরানোটা এক স্থান থেকে অন্য স্থানে জুলুম মনে করি, তাহলে এখানে আমরা পরিবারের মধ্যে একে অন্যের জিনিস না বলে ব্যবহার করে ফেলতেছি, একে অন্যের জিনিস না বলে অন্যজনকে দিয়ে ফেলতেছি, একে অন্যের জিনিস আমাকে আমানত হিসেবে রাখতে দিয়েছে আমি খরচ করে ফেলতেছি, হক নষ্ট হয়ে যাচ্ছে, জুলুমের সামিল হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি শুনলে এগুলো কষ্ট পাবে বা যে ব্যক্তির জিনিস তাকে না জানিয়ে কাজ করা তার জিনিস
সে কষ্ট পাবে,
কাজ করানো হয় সেটা প্রকার তার উপর জুলুম করা হয়। আর যার উপর জুলুম করা হয় সে কিন্তু মুজলুম হয়ে যায়, সে কিন্তু দোয়া করলে সাথে সাথে কি আল্লাহ তাআলার দরবারে মুজলুমের দোয়া সাথে সাথে কবুল
হয়ে যায়। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট মিলে আসবে। আপনি একটা কথা হচ্ছে যে আমি কারো উপর জুলুম করলাম, আমি হয়তো জুলুমের বিষয়গুলো না জানি, এটা একটা পয়েন্ট। একটা হচ্ছে যে আমি কারো জুলুম করলাম, আমার এক তো শাস্তি হচ্ছে, একটা ওই ব্যক্তির কি দোয়া একটা বিষয় কবুল হয়ে যাচ্ছে, এরকম আরও কিছু পয়েন্ট রয়েছে। আমি কিন্তু এগুলোকে তুলে ধরবো অবশ্যই, কিছু দর্শকের দিকেও আগাবো ইনশাআল্লাহ। প্রথমের দিকে কিছু কল এস এম এস নেওয়ার চেষ্টা করি, যে আমাদের কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
এইসব বৃদ্ধি পাওয়ার কারণগুলো আপনারা যদি বলেন তাহলে উপকৃত হব।
আচ্ছা আচ্ছা, আসলে আজকে বর্তমান সমাজের মধ্যে যে এরকম এত মারাত্মক জুলুমের মধ্যে আমরা গ্রেফতার হয়ে গেছি, গিয়েছে, যেটা কিন্তু মিরাজ ভাই বলেছে যে আমরা হত্যা খুন মারামারি এরকম এগুলোর মধ্যে লিপ্ত, ইনশাআল্লাহ আমরা বিষয়ে বিষয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমি মাদারি চ্যানেল দুই বছর আড়াই বছর ধরে দেখি, মাদারি চ্যানেল একটা দেখতে কি ভালো লাগে, আমার ফ্যামিলিতে আমার বউ সবাই মাদারি চ্যানেল সবসময় দেখে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই ভালো লাগারই একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, নিজেও দেখুন অপরকেও দেখার দাওয়াত দিন ইনশাআল্লাহ, অনেক ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব হবে। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভও আমাদের সাথে রয়েছেন, যেমনটা আহমদ সাইম ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতু। এভাবে ইব্রাহিম শেখ ভাই আমাদের সাথে রয়েছেন, জুনাইদ হুসেন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আমজাদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন। এভাবে আব্দুল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল কাদির ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলোচনা করছিলাম যে জুলুমের ব্যাপারে, এমনকি ফারুক ভাই মিরাজ ভাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরেছেন যে আসলে আমরা এমন এমন কিছু জুলুম করতে জুলুমের পর্যায়ে চলে যাই, আমরা হয়তো বা রাগের মাথায় যে আমরা মানুষের উপর এমন জুলুম করি যে দেখা যায় যে এক পর্যায়ে তাকে আমরা হত্যা পর্যন্ত করে ফেলি।
মনের অন্তর থেকে যখন আল্লাহ তাআলার ভয়টা চলে যায়, মানে পরকালের জবদিহির কথা যখন স্মরণ থাকে না, তো মানুষ নিজের প্রবৃত্তির চাহিদার কারণে জুলুম, তারপর হত্যা, খুন এগুলো করে যাচ্ছে। আজকে দেখুন, দেশে বলেন বাহিরে বলেন, যে প্রতিনিয়ত খবর আসছে যে মানুষ খুন হয়ে গেছে। আমরা যদি দেখি, প্রতিদিন খবর আসে একজন জীবিত মানুষকে মেরে ফেলা হয়েছে, জায়গা জমির জন্য, জায়গা জমির বিরুদ্ধে স্বামী স্ত্রীর কলহ, তাদের মন মালিন্য। তারপর দেখুন যে ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, যার কারণে সে আসক্ত হয়ে সে তার মাকে তার বাবাকে খুন করে ফেলছে। কোনো একজন ক্ষমতাধর মানুষ তার দুর্বল শ্রেণীর মানুষকে খুন করে ফেলছে, এমনও খবর আসে আমাদের। হত্যাটা এমন একটা জঘন্যতম অপরাধ যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার নিকট দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এর চেয়েও বেশি ঘৃণিত কাজ।
আল্লাহ,
বলা হচ্ছে অন্যায়ভাবে হত্যা,
দুনিয়া ধ্বংস
হওয়ার চেয়ে বেশি ঘৃণিত কাজ হচ্ছে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা।
হায়,
আজকে দেখুন, ভাই তার ভাইয়ের জায়গা দখল করেছে, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। যখন মানুষ আসলে রাগ চলে আসে এবং যখন সেই হত্যা কত উদ্যত হয়ে যায়, তখন তার সেন্স থাকে না, সে কি করছে,
তার রাগের বশবর্তী হয়ে, রাগের কিতাবের মধ্যে রয়েছে যে যখন কোনো ব্যক্তি সে রাগের মধ্যে বশবর্তী হয়, তখন শয়তান, শয়তান আছে একটা ছোট বলের মতো, ছোট বাচ্চার হাতে যেরকম কোনো বল থাকে, সে বলটাকে যেরকম ইচ্ছা সেরকম ছুটে ফেলতে পারে, শয়তান আছে সে ব্যক্তি সেরকম হয়ে যায়, যে রাগের বশবর্তী হয়ে যায়।
একটা টার্গেট, আমাকে জায়গাটা নিতে হবে,
আমার টাকাটা নিতে হবে,
নিতেই হবে, আমি আমার ক্ষমতাকে মানে অটুট রাখবো, এই জন্য অপর গরিবকে মেরে ফেললাম। সেই সন্তান যে মাদকাসক্ত সন্তান, সেই নেশাগ্রস্ত হয়ে এখন সে কি করবে, পাগল পাড়া হয়ে গেছে, তার নেশার যে একটা ভাব সেটা চলে আসছে, এখন শুধু তার মাথায় ঘুরছে যে কি নেশা আর নেশা, সেই জন্য তার মাকে খুন করে ফেলছে।
কত করে কিছু চেয়েছে সে এখন দিচ্ছে না, এই কারণে। অর্থাৎ আমরা আজকে এই খুন খারাপি বা হত্যা
এটা সাধারণ বিষয় মনে করছি, অথচ বলা হচ্ছে আল্লাহর নিকট সেটা যে দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে বেশি ঘৃণিত কাজ।
এর ব্যাপারে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করলো, সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো, একজনের জীবন যে বাঁচালো, সে সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। পাক ইসলামিক যুগে যখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নবুয়ত প্রকাশ করেননি, তখন কিন্তু হত্যা, রাহাজারি, মারামারি এগুলো জোরজার মুলুকতার এর রীতি নীতি প্রচলন ছিল,
বেশিরভাগই প্রচলন ছিল আমার নবীর মানে নবুয়ত প্রকাশ করার আগে।
তো আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রকাশ করেছেন এবং শান্তির ধর্ম সবার কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এরপরে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল শান্তি বিরাজমান হয়েছে এবং পরস্পরের রক্ত পরস্পরের জন্য হারাম করা হয়েছে। বিধানের মধ্যে সেটা বলেছে যে তোমাদের জন্য পরস্পর রক্ত এবং মাল পরস্পরের জন্য কি
হারাম
করা হয়েছে। তো দেখেন, আসলে আল্লাহ রাসূল ইসলাম এটাও বলেছেন, হত্যা এমন একটা জঘন্য কাজ, হত্যা যে করবে তার শাস্তি যে হত্যা প্রচলন শুরু করেছে সে পর্যন্ত পাবে। এবং হত্যা শুরু হয়েছে কোন জায়গা থেকে কাসর ভাই, আমরা যদি ইতিহাস অনেকে আলহামদুলিল্লাহ জানি বা অনেকে জানি না, হত্যা প্রথমে শুরু হয়েছিল আদম আলা নবিনা আলাইহিসসালামের দুই সন্তান হাবিল কাবিল থেকে।
আচ্ছা,
হাবিল আর কাবিল এদের মধ্যে একটা আল্লাহ তাআলা হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছিল, তখন পরস্পর জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে, হাবিলের সাথে যার জন্ম হয়েছিল মেয়ে আকলিমা, ওর সাথে এই কাবিলের সাথে যার জন্ম হয়েছিল তার বিপরীতে বিয়ের ব্যাপার আল্লাহ তাআলা ফয়সালা শুনিয়েছিলেন। কিন্তু সেখানে কাবিল সেটাতে, এটা অনেক বড় ইতিহাস, আমি বেশি জানি না, তো কাবিল সেটা কোনোভাবে মেনে নেয় নাই, তাকে সাথে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছে। তো সেটার জন্য এটা কোরবানিও দিতে বলেছেন, আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছিলেন, কাবিলেরটা কবুল করেননি। এরপরে কাবিল কি করেছেন, ষড়যন্ত্র করা শুরু করেছে
সে যেটা চায় ওটা পাওয়ার
জন্য। এবং হাবিলকে একসময় তারা যখন একটা কাজে গিয়েছিলেন, ওইখানে কাবিল কি করলো, হাবিলকে পাথর মেরে মাথায় মেরে ফেললেন।
আল্লাহ,
এখন মারার পর সে কিভাবে সেটা দাফন কাফন করবে,
কিভাবে লুকাইতে
করবে বা কি করবে, সে নিজেই এটা ইতস্তবত হয়ে গিয়েছে, মানে হতভম্ব হয়ে গিয়েছে, কি করবে। তা আল্লাহ তাআলার কুদরতি আলহামদুলিল্লাহ দয়ায় এই একটা দুটা কাক এসে ওখানে মারামারি করে, এবং একটা কাক যখন মৃত্যুবরণ করেছে ওই কাকটা তাকে কবর দিয়েছে, এরকম একটা দৃশ্য দেখার পর সেও শাস্তি আদম ইসলামের ছেলে কাবিলও পাবে, কারণ সে যে প্রথম শুরু করেছে। তাহলে বোঝা যায় কেউ যদি প্রথম ভালো কাজ শুরু করে, সেই কাজ যদি কেউ জারি রাখে তার সব কিন্তু সে পাবে। আর কেউ যদি কোনো খারাপ কাজ শুরু করে যায় আর সেটা যদি প্রচলন হয়ে যায়, তাহলে এই খারাপ কাজ শুরু করে সেই জন্য সেও পাপগুলো পাবে।
যতদিন ধরে এই গুণাটা চলবে,
সেই গুণার পর্যন্ত যত খতনা হবে, প্রত্যেকটার সাজার পাপ
শাস্তি একটা পার্সেন্টেজ দেওয়া হবে, এটা একটা গুণা হাস
কাবিলও পাবে।
কথা বললেন না যে যে ওনারা যখন হত্যা করছিল, আপনি যে হাবিল এবং কাবিলের ঘটনা বললেন, তখন যে এনারা একটা যে লাশটাকে গুম করার জন্য বা লাশটা কেউ না পাওয়ার জন্য একটা খবর করার জন্য একটা বলছেন, বর্তমানে তো এত মারাত্মক মানুষ একটা সিচুয়েশন তৈরি করছে, দেখা যাচ্ছে হত্যা করে কোথাও ড্রাম ভরে গিয়া করে ফেলছে বা কোথাও, মানে এমন এমন দৃশ্য, মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে, একজন মানুষ কিভাবে এর কাজ।
ওই বলেছিলাম না, পাক ইসলামী যুগে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করেন নাই, নবুয়ত প্রকাশ করেন নাই, নবুয়ত প্রকাশ করার পর যখন আলহামদুলিল্লাহ যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিল ওনাদের ছায়াতলে যারা ছিল, এবং তাবেয়ীন ছায়াতলে যারা ছিল তাবেয়ীন, এখন আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক যুগ থেকে যত দূরে আসছে, তত আমাদের মধ্যে সেই জাহেলী যুগের কাজগুলো আমাদের মধ্যে আবার প্রকাশ
পাচ্ছে।
একমাত্র আমরা ইসলাম থেকে ইসলামিক বাস্তবায়ন, ইসলামিক কানুন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যখন তখনকার শাস্তি ছিল হত্যার বদলে হত্যা, কেউ কেউ যদি অন্যায়ভাবে হত্যা করতো, যে যে যারা মুসলিম হয়েছে তারা যদি বলতো যে আমি হত্যার বদলে হত্যা চাই, তাহলে কানুন তাকে আইনের ভয় থেকে অন্তরের ভয়, খোদার ভয় বেশি থাকা দরকার। কেন খোদার ভয় বেশি থাকা দরকার? আমার দুনিয়াতে শাস্তি না হলেও পরকালে কিন্তু আমার শাস্তি হবে। তাহলে আমি আজকে যার সাথে জুলুমি করতেছি, এই জুলুমির মধ্যে কোনো শান্তি নাই।
আরে মিরাজ, তো মানুষ তো দেখা যাচ্ছে আজকে বর্তমানে প্রকাশ্যে মানুষকে দা দিয়ে কুপিয়ে বলেন, বিভিন্ন ভাবে বলেন, হত্যা করে প্রকাশ্যে মানুষের সামনে, কোনো ভয় একেবারে, মানে আমাদের চলে গিয়েছে।
যদি দেখি হত্যার পেছনের কারণটা কি,
আচ্ছা
দেখা যায় হয়তো যে যে ঘটনাটি মিরাজ বলেছেন,
জি জি জি,
হত্যার পেছনে ঘটনা হচ্ছে কোনো
অনুরূপ
ভাবে আমরা যদি দেখি প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, হয়তো কোন নারীকে পাওয়ার জন্য, হয়তো কোন সম্পদ
ছিনিয়ে নেওয়ার জন্য,
আত্মসাৎ করার জন্য, হয়তো মানে কোনো স্বার্থ হাসিলের জন্য করা হচ্ছে, বা দুনিয়াবী সামান্য কিছু পাওয়ার জন্য করছে, বা সেই বা নিজের থেকে উপরে চলে যাচ্ছে, মানুষ তার প্রশংসা করছে। দেখুন এই সামান্য জিনিস থেকে মানুষ মানুষকে হত্যা করছে, বা দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে কোনো ব্যাপারে।
একটা বিষয় দেখেন, স্বামী স্ত্রীর সাথে বলেন বা কারো সাথে কারো সমস্যা হওয়া বলেন, আমি একটা কথা বলি যে মানুষ মাত্রই ভুল, মানুষের মধ্যে মনোমালিন্য স্বাভাবিক হবে, এটা হবে স্বাভাবিক হতেই পারে। কিন্তু আমরা এক পর্যায়ে, আমাদের একটা বিষয় কি জানেন, আমাদের ফারুক ভাই, বর্তমানে আমাদের এই সমাজের সমস্যা কেন বাড়ছে, মারামারি কেন বাড়ছে, একটা আমাদের একটা বিষয় সেটা হচ্ছে আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, বা আমি কারোর সামনে একটু নিচু হতে চাই না, আপনার সাথে আমার একটা কোনো সমস্যা হয়েছে আর কি, কারণ আমি একটু নিচু হয়ে গেলাম বা আমার কোনো ভুল হয়েছে বা আমি মাফ চেয়ে নেব। অর্থাৎ আমরা কোনো সময় নিজেকে ছোট মনে করতে রাজি না, আমি সবার সাথে বড়, এটা থেকে সমস্যা আমাদের শুরু হয়ে যায়। আপনি যেটা বললেন সেটা বলা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কথা বললেন, বা ভাই ভাইয়ের কথা সম্পর্ক কথা বলেন, বা মারামারি থেকে আমাদের হত্যার মধ্যে যায়, কথা কাটাকাটি হয় প্রথম, বা আপনি আমার কথা শুনেন নাই, তারপর এক পর্যায়ে মারামারি চলে, এক পর্যায়ে হত্যার মধ্যে চলে যায়। তো আমার যেটা প্রথম কথা সেটা হচ্ছে, আমরা যদি আমাদের এই মাইন্ডটা হয়ে যায় যে না আমি ছোট, আমি একটু ছাড় দিই না, আমি একটু স্যাক্রিফাইস করি না, আমি তাকে একটু মাফ করে দিই না,
সুযোগ দিই, ক্ষমা করি,
এই মাইন্ডটা আজকে আমাদের নেই। মানে আজকে আমরা মাফ আমি করবই না, মাফ সে আমার সাথে আমার কাছে এসে সেই মাফ চাইবে, আমি করে মাফ চাইব।
জি, দিন দিন দেখা যাচ্ছে মানুষের মধ্যে বিবেক চলে যাচ্ছে, মানুষের মধ্যে মানবতা চলে যাচ্ছে।
জি জি জি,
যে আইএমএ জাহিলিয়া তো অন্ধকার যুগের মানুষের যে নেচার ছিল, যেই মন মানসিকতা ছিল, তা আমাদের থেকে চলে আসছে। এর কারণ হচ্ছে হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন কিয়ামতের আলামত হচ্ছে যে ইলম উঠে যাবে, মানুষের বিবেকও উঠে যাবে, এবং দিন দিন কোন হত্যা, রাহাজানি, ফিতনা, ফাসাদ এগুলো বেড়ে যাবে,
বেড়ে যাবে।
আজকে আমরা দেখছি যে প্রতিনিয়ত খুনের ঘটনা, হত্যার ঘটনা, আত্মহত্যা করছে মানুষ, হতাশা হয়ে নিজেকে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
এর একমাত্র কারণ হচ্ছে আমাদের জ্ঞানহীনতার অভাব। আমাদের ওই বই নেই যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ে ফয়সালা হবে তা হচ্ছে হত্যা।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
প্রথম রক্তপাত যারা করেছে,
আচ্ছা
কে কার রক্তপাত করেছে, কে কাকে হত্যা করেছে,
এটার ফয়সালা আগে
আগেই হবে কিয়ামতের। এটি এমন জঘন্যতম একটা অপরাধ, আমি একজন প্রাণকে, একজন এমন আছে নিরপরাধ মানুষকে হত্যা করছে।
আল্লাহ, তার কোনো দোষই নেই,
দোষও নেই, নির্দোষ, তার 0% কি নেই, দোষ নেই, এমনও মানুষকে আমরা হত্যা করে ফেলছি,
হত্যা করে ফেলছি।
যে মিরাজ ভাই কোরআনে পাকের একটা আয়াত বলেছে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সমস্ত মানুষকে হত্যা।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর একজনের প্রাণকে বাঁচা মানে সমস্ত প্রাণ,
মুসলমান জাতি, সমস্ত মানব জাতি,
মানব জাতি বাঁচানো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বিষয় যেটা, জি মিরাজ ভাই,
এখানে দেখেন আমি বলি কাসর ভাই, প্রত্যেকটা কিছু করা হচ্ছে কেন, দুনিয়াতে একটু লোভের কারণে, দুনিয়াতে একটু শান্তি পাওয়ার কারণে। আল্লাহ তাআলা তো আমাদের জন্য এটা ক্ষণস্থায়ী করেছেন, আমরা তো একদিন জান্নাতে যাব, আল্লাহ তাআলা তো আমাদের জন্য শিরস্থায়ী সুখের একটা স্থান রেখেছেন। আমরা সামান্য লোভ, এই লোভ লালসা একটু আরামায় এসে থাকার এই গ্রানের জন্য আমরা কিন্তু এক অপরের অন্যায় করতেছি, ক্ষতি করতেছি। কিসের আশা করতেছি? অর্থের জন্য, লোভে পড়ে, বাড়ির জন্য, জমির জন্য, এগুলোর জন্যই তো আসলে আমাদের হানাহানি, মারামারি হয়ে যাচ্ছে, বা কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যাওয়ার জন্য। দেখেন প্রত্যেকটা নিয়ামত কিন্তু আর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমি যদি কোনো মেয়ের জন্য এগুলো করে থাকি, তাহলে হুর আমাদের জন্য রাখা হয়েছে, আর এই দুনিয়ার মেয়ের থেকে কত কোটি গুণ
নিয়ামতভাবে
উত্তম হচ্ছে যে হুর। আমি যদি বাড়ির জন্য করে থাকি, তাহলে কত বড় বড় ইয়াকুতের তরি প্রাসাদ আমাদের জন্য জান্নাতে রাখা হয়েছে। আমরা যদি জমিনের জন্য করি, এর থেকে বড় এক একটা জান্নাতের মালিক হয়ে যাবে।
স্বর্ণের জমিন বলেন,
স্বর্ণের জমিন,
কিছু জমি
যেটা সব পাশে নহর থাকবে। আমরা এখন যদি একটা আমাদের আমরা একটা যদি টেরেস করতে চেষ্টা করি, একটা মানে রেস্ট হাউস করতে চেষ্টা করি, তাহলে আমরা একটা সাগরের পাড়ে গিয়ে একটা রেস্ট হাউস করার চেষ্টা করি, কারণ একটু রেস্ট নিব, সাগরের বাতাস আসবে। অথচ আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য, যারা দুনিয়াতে কঠোর পরিশ্রম করবে, আল্লাহ তাআলাকে রাজি করাবে, তার প্রাসাদের নিচে নহর বসবে, নহর বয়ে যাবে, দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। এই সকল জিনিস কিন্তু আমরা বলে যাচ্ছি দুনিয়ার, দেখেন সামান্য লোভের পরে, দুনিয়ার সামান্য প্রাসাদ, আমরা যদি দুনিয়াতে একটা অট্টালিকা প্রাসাদ করতে পারি, আমরা মনে করি এটাতে আমরা আজীবন থেকে যাব, আমরা যদি কার থেকে আত্মসাত করতে পারি, মনে করি এটা দিয়ে আমি মরবো না, এটাই আমি থেকে যাবো,
আমরা দুনিয়াকে স্থায়ী মনে করছি,
স্থায়ী মনে করতেছি। অথচ বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের হাদিসে মোবারকা। আমি এই কথা বলার কারণ হচ্ছে, এটা কোনো ব্যক্তি যদি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে যদি হত্যা করে, সে জান্নাতে সুগ্রাণ পাবে না।
আল্লাহ,
কোনো চুক্তিবদ্ধ কাফেরকে। এখন আমরা তো মুসলমান মুসলমানকে কি করে ফেলতেছি, হত্যা করে ফেলতেছি, কেন? এইসব দুনিয়াবি তুচ্ছ তাচ্ছিল্য নিয়ামতের জন্য, যেগুলো আমার থেকে ধ্বংস হয়ে যাবে, যা কিছু আছে সব কিছু এক কি হয়ে যাবে, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, ওই ধ্বংস তো স্তূপের জন্য কিন্তু আমি একজনকে অপরজনকে মারতেছি। আর এরপরে হাদিস মোবারকের মধ্যে পড়ে আছে যে, অথচ বলা হয়েছে, অথচ জান্নাতের সুগ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকেও পাওয়া যায়। অথচ দেখেন যে অন্যায়ভাবে চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করলো সে জান্নাতের গ্রান্ট পাবে না,
মানে জান্নাতের গ্রান্টটা 40 বছরের রাস্তা পর্যন্ত সুগ্রানটা যায়, তাহলে ওই ব্যক্তি যে হত্যা করবে সে কিন্তু সুগ্রানও পাবে না,
সুগ্রানও পাবে না। তাহলে বোঝা যাচ্ছে দেখ আমি দুনিয়াতে আজীবন বাঁচবো না, আর আমি যে করে যাচ্ছি রেখে যাচ্ছি কার জন্য রেখে যাচ্ছি, আমি কবরে যাবো আমার কি এটা কি একেবারে আমি ভুলে গিয়েছি আমি আজকে যাকে হত্যা করতেছি আমার হায়াতের বাজেট তো শেষ হবে, আর যে যেমন তার সাথে তেমনই হবে, সে অন্যভাবে কাউকে হত্যা করলে তাকে এটার জন্য ছাড় দেওয়া হবে না, কাল কেমন দিন তারপর পাকড়াও করা হবে,
পাকড়াও করা হবে।
আমরা বুঝতেছি
না কেমন পাকড়াও করা হবে যে হত্যার হিসাব কিন্তু সর্বপ্রথমই,
সর্বপ্রথম
মানে একটা রক্তপাতের হিসাব গুলো
সর্বপ্রথমই সর্বপ্রথম হবে। তাহলে দেখেন আমরা একটা স্কুলের ব্যাপারে হিসাব করি, একটা টিচারের সামনে আমরা ভয় বসি না, সামনে বেঞ্চে বসি না, কেন ভয় লাগে আমার থেকে প্রথম আগে জিজ্ঞেস করে কিনা, আমার থেকে প্রথম আগে পড়া নেয় কিনা,
সেজন্য লাস্ট বেঞ্চে
গিয়ে বসি। তাহলে কি আমাদের দিন যদি আমাদের থেকে যারা হত্যাকারী রক্তাক্ত ব্যাপারে জিজ্ঞেস করা হবে তার অবস্থা কি হবে?
যেখানে বলা হচ্ছে তোমার মুসলমানের মনে কষ্ট দিও না, সাধারণ মুখে কষ্ট দিয়ে না দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে আজকে কষ্ট দেওয়া এটা তো দূরেরই কথা। আজকে আমরা সবাই মানুষকে হত্যা পর্যন্ত আমরা আজকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আসলে হত্যা যে জুলুম আমরা এত মারাত্মক বিষয় আজকে আমাদের সমাজের মধ্যে কীভাবে ছড়িয়ে যাচ্ছে, আজকে আমরা সমাজের মধ্যে যে এরকম হত্যা মানুষ সামান্য হয়তো বা অর্থ সম্পদের জন্য, কেউ জায়গা জমির জন্য, কেউ হয়তো বা কোনো কাউকে পাওয়ার জন্য আজকে মানুষকে হত্যাই করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, সে একটুও ভয় করছে না যে যারা হত্যা করে তারা কখনো জান্নাতের সুগ্রানে পাবে না, এবং তাদের বলা হচ্ছে কিয়ামতের দিন অন্ধ হিসেবে তাদেরকে উঠানো হবে, এমনকি তাদেরকে আবাদুল আবাদ জাহান্নামে রাখা হবে। তাহলে সেই শাস্তির কথা আমরা কোনো কিছুই চিন্তা করছি না, আমরা এটাই মনে করছি যে কাউকে আমরা অত্যাচার করে গেলাম, কাউকে আমি জুলুম করে গেলাম, কাউকে আমি হত্যা করে ফেললাম রাগের বশবর্তীত হয়ে, আর আমার কোনো হিসাব নেওয়া হবে না। আজকে আমরা এই মন মানসিকতা নিয়ে জীবনযাপন করে যাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ ব্যক্তির আলামত, এবং একজন মানে কি বলবো যার থেকে কোনো ইলমে দিনের জ্ঞানই নেই। যে একটা ফারুক একটা কথা বলেছেন যে আজকে আমরা জ্ঞানের অভাবের কারণে আজকে মানুষকে আমরা অত্যাচার করে যাচ্ছি, আজকে আমাদের ইলমে দিনের সঠিক জ্ঞানের অভাবে আজকে মানুষকে আমরা হত্যার দিকে পর্যন্ত কি এগিয়ে যাচ্ছে, সামান্য একটু দুনিয়া সম্পদের কারণে, সামান্য হয়তো দুনিয়াবে কিছু জায়গা জমিনের বিরোধের কারণে, রাগের বশীভূত হয়ে। কেননা আমরা আজকে বেশিরভাগই যদি একটু দেখি হত্যার পিছনে যদি কোনো কারণ আমরা দেখতে পাই, সেটা বেশিরভাগই 90% দেখা যাচ্ছে কি মানে সে হয়তো সম্পদের লোভে বা হয়তো বা জায়গা জমির লোভের কারণে। জি জি জি, মানে একটু যদি আমরা একটু পার্সেন্টে যদি একটু দেখি তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগই পরিবারের মধ্যে বা আশেপাশের কোনো জায়গা জমি নিয়ে মারামারি বেড়েছে।
যে মানুষের অন্তরে একটা কল্প আছে, কোনো কিছু করার পর একটি কম্পন সৃষ্টি হয়। দেখুন আমরা সাধারণত আমরা যারা আছি কোনো কিছু করলে মানে একটা অনুতপ্ত আসে, কেন করলাম? আমরা যারা স্টুডেন্ট বা টিচার কাউকে পড়াই এমনকি অনেক সময় রাগ আসে বা পড়ালেখা পারে না, যার কারণে আমরা তাকে মারধর করি রাগে, সে যখন পারছে না আমি তাকে মারধর করলাম, ব্যাগ দিয়ে আঘাত করলাম, তখন আমাদের মধ্যে অনুতপ্ত আসে,
মানে কোনো এমন কিছু কাজ করলাম কেন অনুতপ্ত চলে আসে একটা,
কারণ এটা একটা মানে আল্লাহ তাআলার যে পক্ষ থেকে এটা একটা শান আর কি, বা যে আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা মানে
নিয়ামত
বলা যায় যে আমাদের অনুতপ্ত আসতেছে শুধু ব্যাগ দিয়ে আঘাত করার কারণে বা কাকে ধমক দিলাম,
যেমন পরে আবার আফসোস করছি মনে হয় ভুল হয়ে গেছে, জিনিস
ভুল হয়ে গেছে,
একটু কি ক্ষমা চাই আসি,
সেই জায়গায় হাতে ছুরি নিয়ে হাতে অস্ত্র নিয়ে তাকে মেরে ফেলছি, এটা মানুষের অন্তর কোন পর্যায়ে চলে গেছে একটু চিন্তা করুন।
আল্লাহ আল্লাহ,
যে মা তার ছেলেকে কোনো কারণে যে কোনো কারণে হোক তাকে মেরে ফেললো, সে মা কিভাবে মেরে ফেললো? যে মা এমন দরদে হয়ে থাকে, মা তো মা হয়ে থাকে, আর সেই মা যে মা তাকে জন্মদান করেছে জন্ম দিয়েছে ওই ছেলেকে কি করছে, হত্যা করছে। একটু দেখুন মানুষ গুনাহ করতে করতে, মানুষ দিন থেকে দূরে যেতে যেতে, মানুষ ইলমে দিন অর্জন থেকে দূরে যেতে যেতে এমন কঠিন হৃদয়ের অধিকারী হয়ে যায়, তখন সে কি করছে সেটাও জানা। আজকে দেখুন না, নির্দোষ সেই মরে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, সে জানে না তাকে কেন মেরে ফেলা হয়েছে। আজকে দেখুন ঘর থেকে সেই অফিসে গেছে, ঘর থেকে বের হয়েছে, তার জানের নিরাপত্তা নেই,
জানেন নিরাপত্তা,
সে কি আবার গড়ে তার পরিবারের সাথে দেখা করতে পারবে, সেটা নিরাপত্তা আছে?
আজকে রাস্তার মধ্যে কেউ যাচ্ছে, কেউ নাকি ডাকাত দল এসে তাকে কি মানে সম্পদ পাওয়ার জন্য ছুরি দিয়ে বলেন, মানুষ সম্পদ লোভে জায়গাগুলো জায়গার মধ্যে কি হত্যা মারামারিগুলা নির্দ্বিধায় করে ফেলছে মানে কোনো।
আমার কি রিসেন্টলি আমার পরিচিত,
আচ্ছা আচ্ছা,
যে উনি বা উনি গ্রাম থেকে শহরে আসতেছেন,
জি জি জি,
তো ওনাকে চিন্তাইকারী পেয়েছে, ওনার যা ছিল টাকা পয়সা যা ছিল তা নিয়েছে এবং ওনাকে আঘাত করে ফেলছে। একজন নির্দোষ, তিনি তো এটা ভাবেন নি আমি তো গড়ে গিয়ে পৌঁছবো, আমি যে গড়ে যেতে পারবো না, আমার স্থান হসপিটালে হবে, তিনি কি তা চিন্তা করেছে?
আল্লাহ আকবার, আল্লাহ।
আজকে দেখুন নির্দোষ সেই ঘরে ফিরতে পারেনি।
মানে আজকে আমাদের এমন একটা কনসেপ্ট, একটা মানে রেওয়ায় একটা সমাজের মধ্যে এটা এমন পরিস্থিতি আমরা চলে গিয়েছি, কোনো ব্যক্তি সে ঘর থেকে অফিসে পর্যন্ত যাবে বা অফিস থেকে ঘরে যাবে তার সেই জানে নিরাপত্তাও সে এখন পাচ্ছে না। যেমন একটা ঘটনা হাজি ইমরান আত্তারের তার একটা বয়ানের মধ্যে আমি এটা এরকমই শুনলাম যে একবার এক মুসাফির মিরাজ ভাই, সে আপনি হয়তো এই বিষয়ে আমার সাথে একমত হবেন, এই ঘটনা বর্তমানে আমাদের সাথে অহরহ এরকম হচ্ছে। এক মুসাফির সে কোথাও ব্যবসায়িক কাজে মনে করেন সে মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকায় গেল ব্যবসায়িক কারণে, তখনকার যুগে তো তেমনটা মনে করেন রেস্টুরেন্ট বা এরকম ছিল না, টাকার জন্য মুসাফির কেনা বা কারো ঘরে সাহায্য নিয়ে
যাতায়াতে তেমন সুব্যবস্থাও ছিল না,
জি জি জি। তো সেরকম সেই ব্যক্তি গিয়ে তো কোনো একটা জায়গার মধ্যে, এখন সে কোথাও থাকার জায়গা পাচ্ছে না, কোনো একটা গদ দেখতে পেলো, তো সে চিন্তা করলো আমি এখানে যখন এসেছি এখানে কোনো একটু সাহায্য পাই কিনা দেখি। এখন সে তার সেই ঘরের মধ্যে গেল, সেই ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী ছিল আর একটা সন্তান ছিল। তো স্বামী স্ত্রীর কাছে তাদেরকে গিয়ে বললো আমি এরকম ব্যবসায়িক কাজ আপনাদের এলাকায় এসেছিলাম, তো আসলে এখন রাত হয়ে গিয়েছে আমি যাওয়ার তেমন পন্থা পাচ্ছি না, আমাকে যদি একটু টাকা সুযোগ করে দিতেন তাহলে অনেক উপকার হতো। তো অনেক রিকোয়েস্ট করেছে, শেষ পর্যন্ত তারা বলছে ঠিক আছে আপনি থাকেন। এখন যে স্ত্রী ছিল মধ্যরাতের মধ্যে তাহার অন্তরের মধ্যে তার স্বামী একটা মানে লোভ সৃষ্টি হলো যে ব্যবসায়ী ভাইয়ের প্রতি, তার স্বামীকে বলতে লাগলো যে এই ব্যক্তি তো মনে হয় ব্যবসায়ী, হয়তো তার সাথে অনেক সম্পদ থাকতে পারে, চলো আমরা আজকে তাকে কী করে ফেলি, হত্যা করে তার সম্পদ যা আছে আমরা কী করে ফেলি লুটে নিই। স্বামী ছিল একটু ভালো টাইপের বা নরম টাইপের, সে এরকম মানে মাইন্ড ছিল না। স্বামী বলছে না আমি এটা করতে রাজি না। এখন স্ত্রী না বলছে আমাদের করতে হবে, আমরা অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারবো, এবং অনেক রিকোয়েস্ট করলো, অনেক করার পরে স্বামী শেষ পর্যন্ত স্ত্রীর কথাই রাজি হয়ে গেল। এখন যেই মেহমানকে থাকতে দিয়েছে সেটা হচ্ছে সন্তানের সাথে, দুইটা বিছানা একটা রুমের মধ্যে, দুইটা বিছানা, একটা হচ্ছে সন্তানের বিছানা একটা হচ্ছে মেহমানের বিছানা, তারা দুজনই ঘুমাচ্ছে। তারা এখন অন্ধকার রাতের মধ্যে যেন কেউ না দেখে এই জন্য লাইট অফ এই অবস্থার মধ্যে তারা ঢুকেছে। এবার যে বিছানায় তাই সেই মেহমান শুয়েছিল, মেহমানকে এক স্বামী স্ত্রী কী করলো, আপনার স্বামী কী করলো, দুই পায়ে ধরলো, আর স্ত্রী কী করলো, এভাবে সেই কি তাকে একেবারে জবেহে করে দিল। তো জবে করার পর তারা যখন বের হচ্ছে তখন মানে চাঁদের আলো কি মানে বৃষ্টির মানে বিজলির কারণে তারা যাচ্ছে, যাওয়ার সময় হয়তো বিজলির কারণে দেখতে পেলো যে যেই ব্যক্তি তারা হত্যা করেছে সেটা ওই মেহমান না, তাদের সন্তানই ছিল। এটা তারা দেখে হতবাক চিৎকার করা শুরু করে দিল। এখন আশেপাশে মানুষ ভয়ে সবাই কি চলে আসলো, তো ধরা খেয়ে গেল, প্রশাসনের লোক আসলো আদালতে নিয়ে গেল, তো বলা হচ্ছে কারণ কি সমস্যা কি। তো পরে জানা যাচ্ছে যে ওই সন্তান আর মেহমান যে স্থানে ঘুমিয়েছিল, তো সন্তান মানে কথা বলার জন্য মেহমানের বিছানায় এসেছিল, তো কথা বলতে বলতে আড্ডা করতে করতে সন্তানের ঘুম এসে গিয়েছিল, তো সন্তান যে ঘুম এসে গেছে মেহমান বলছে সন্তানকে হয়তো ঘুম থেকে না জাগানো ভালো হবে, তাকে সে বিছানায় শুয়ে দিল আর মেহমান গিয়ে সন্তানের বিছানায় শুয়ে গেল, আর শেষ পর্যায়ে এই অবস্থা। অর্থাৎ তারা খুন করতে গিয়ে যে সম্পদের লোভে একজন অন্য লোককে শেষ পর্যায়ে নিজের সন্তানকে কি করে ফেললো, জবেহে করে দিল। অর্থাৎ আমরা যখন কাউকে হত্যা করি, কাউকে অত্যাচার করি, হয়তো বা এটা আমি নিজেরই কি করছি,
ক্ষতি করছি,
এটা আমি নিজেরই লস করছি।
আসলে দুনিয়াবাজ লোকই এসব জঘন্য কাজ করতে পারে। আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা একটা বারবারই শুনে থাকি, যে একজন সঙ্গী তার সাথে যাচ্ছিল, তিনটি রুটি ছিল, সে রুটিগুলা এক জায়গায় খেয়েছে, সে একটা রুটি খেয়ে ফেললো, কিন্তু সে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলে বলে যে আমি জানি না, পর আল্লাহ তাআলার দয়ায় বরকতে সে একটা হরিণকে
ডাকলো
এবং সেটাকে জবাই করলো, সেটা খেলো এবং কুম্বিজিনিল্লা বলে সেটাকে জীবিত করে দিল, বলতে লাগলো আল্লাহ তাআলার দয়া যিনি আমাকে এই কুদরত এই শক্তি দান করেছেন জীবিত করার, তুমি বলো পরবর্তী রুটিটা কই গেল। সে তখনও মিথ্যা কথা বললো, দেখেন তখনও মিথ্যা কথা বলতেছে খাবার জন্য, একে তো খাবারের জন্য মিথ্যা বলতেছে, যখন সাগরের কোনো ইয়ে দেখলো না, সাগর পার হলো, তখন বলছে আল্লাহ তাআলার যে আমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতায় আমি যে সাগর পার হয়ে তোমাকে যে ইয়াটা মুজিজা দেখাইছি তোমার, সেটা আল্লাহ তাআলার কুদরতের দোহাই দিচ্ছি বলো, পরবর্তী দ্বিতীয় রুটটি হয়ে গেল। তখনই সে স্বীকার দিল না। পরে তিনটি বালু স্তূপ করে বলতে লাগলো এগুলোকে আল্লাহর ইচ্ছায় স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে গেল। বলতে লাগলো একটা স্বর্ণ একবার তোমার, একবার আমার, আর একবার তার যে রুটিতে খেয়েছিল। সে বলতেছে হে ঈসা আলা নবী ইসলাম, ওই খোদার কসম ওই রুটিটা আমি খেয়েছিলাম।
মানে সম্পদের লোভে
সত্য কথাও বলে দিল এবং সে খাবার লোভও মিথ্যা কথা বলেছে এবং সম্পদের লোভে লাস্টে সত্য কথা বলে দিয়েছে। বলছে যাও তুমি তোমার সম্পদ নিয়ে তুমি থাকো, তুমি আমার সাথে আননি।
মানে সম্পদের লোভটা না আসলে আমাদের কোন পর্যায়ে নিয়ে যায় বা অতিরিক্ত সম্পদের
লোভ। কি হলো কাসর ভাই, লাস্টে সে সম্পদগুলো নিয়ে বসে আসে কি করতে, কিছু করতে পারছে না। দুজন ব্যক্তি এসে তাকে হত্যা করতে চেয়েছিল, বলছে আমাকে হত্যা না করে কি করো বাগাবাগি করি,
জীবন বাগাবাগি করো,
বাগাবাগি করার পর বলছে একজন মুসলিম থেকে কিছু স্বর্ণ নিয়ে যাও, বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, আমরা খেয়ে তারপর বাগাবাগি করে চলে যাব।
আচ্ছা
এখন সিদ্ধান্ত কি নিয়েছে, যে গেছে সে সিদ্ধান্ত নিয়েছে আমি যদি তাদেরকে বিষ খাওয়াই দিই তাহলে সব স্বর্ণ আমার হয়ে যাবে,
আমার হয়ে যাবে।
আর ওরা বলতেছে আমরা যদি আসার সাথে সাথে তাকে মেরে ফেলি
আমরা বাক্য নিয়ে ফেলতে,
আমরা বাক্য দুজন নিয়ে ফেলতে পারবো। তো সে আসলো খেয়ে দিয়ে, সে আসতে না আসতে ওই দুজন আক্রমণ করে তাকে মেরে ফেললো এবং তারা মেরে বলতেছে একবার খেয়ে নি, খেয়ে তারপর আমরা নিয়ে যাবো। সে
কাবা বিশ্বওয়ালা কাবার খেয়ে
তিনজন মরে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম তার কাফেলা নিয়ে যখন আসতে বলছে দেখো দুনিয়া বাস লোকেরা
সম্পদের
লোভে পড়ে আজকে একে অপরকে হত্যা করে কি করেছে, মৃত্যুবরণ করেছে এখানে,
মানে মানে নিজেদের যা আছে তাও ধ্বংস হয়ে
যাচ্ছে। দুনিয়া সম্পদ দুনিয়া থেকে গেল, কিছুই নিয়ে যেতে পারলো না। তাহলে আমরা দুনিয়া সম্পদ দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না যেন, কিন্তু আজকে কি করতেছি একে অপরকে অন্যায়ভাবে হত্যা করতেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলতেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা প্রায় সকল গুনাহ কিন্তু আশা করা যায় মাফ করে দিবেন, কিন্তু দুটি গুনাহ মাফ করবেন না। একটা হচ্ছে কেউ কাফের হয়ে গেলে তাকে মাফ করবেন না, আর কেউ ইচ্ছাকৃত কাউকে কোন মুমিনকে হত্যা করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো দেখেন এখানে আমরা অনেককে ইচ্ছাকৃত ভাবে সম্পদের লোভে হত্যা করি। আবার এখানে আরেকটা কথা আছে কাউসার ভাই, অনেকে আছে আপনিও আমাকে তলোয়ার তুলেছেন আমিও আপনাকে তুলেছি, দুজন কিন্তু পরস্পরকে মারার জন্য আসতেছি।
আচ্ছা
এখন হাদিসে মোবারকের মধ্যে আছে বলছে পরস্পর হত্যা তলোয়ার তুলেছে কিন্তু একজন হত্যা হয়েছে, দুজন জাহান্নামে যাবে। সাহাবা জিজ্ঞেস করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, বুঝলাম যে হত্যা যে হত্যাকৃত হয়েছে সে কেন জাহান্নামে যাবে, নিহত হয়েছে সে কেন জাহান্নামে যাবে। বলতে লাগলো সেও তো তার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছিল,
আল্লাহ
কিন্তু পরাজয় হয়েছে, দুজনের
তো মাইন্ড সেম ছিল।
হ্যাঁ তো আমরা অনেকে মনে করি যে আমিও হত্যা করতে যাচ্ছি, আমিও ঝগড়ায় হত্যা করতে যাচ্ছি, সেও যাচ্ছে, এখন যে নিহত হয়েছে সে জান্নাতে চলে যাবে আর যে হত্যা করেছে সে জাহান্নামে, না আমাকে আমি যদি তাকে হত্যা করার উদ্দেশ্যে যাই তাহলে সেটার জন্য আমাকেও জাহান্নামে যেতে হবে। সেজন্য কাউকে কেউ কোনো হত্যা নিহতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে বাঁচাক, কিন্তু আমাকে সবসময় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ আল্লাহ যা করে তাই ভালো হবে। আর জুলুমের পরিণতি আল্লাহ তাআলা নিজেই কি করবে শাস্তি দিবে, আর মুজলুম তো আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে মোনাজাত। আমরা মোনাজাত করতে পারি, দোয়া করতে পারি, মুজলুম দোয়া
মানে আমার উপর কেউ জুলুম করছে, কেউ অত্যাচার করছে, তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কিছু কল এসএমএস নিবার পর ইনশাআল্লাহ আমরা আবারও মোবাইল থেকে মাদানিফুল অর্জন করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আসলে আমাদের জুলুমের ব্যাপারে আমরা আলোচনা করছি, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাদের কল এসএমএস করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কল এসএমএসগুলো অ্যাড করার জন্য। যে কিছু কল নিব ইনশাআল্লাহ, যে কল শুনিয়ে দিন।
আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, আর আমার বেশি দোয়া করবেন এবং আমার দাদার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক এবং আপনাদের মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। জি পরবর্তী কল।
আমি অধিবাস থেকে বলছি, বলি আপনার মাদারী সালাম দেখতে গিয়েছে আমাদের খুব ভালো লাগতো স্যার, এই মাদারী সালাম সবসময় দেখি খুব ভালো লাগে আমার লাগে তো বলবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে জি অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক, বেহিসাব মাগফিরাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, এবং যে বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করা, দুরুদ শরীফ পাঠ করা, আল্লাহ তাআলা ইবাদত করা তৌফিক দান করুক। আমরা দর্শক মাশাআল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করবো, যেমনটা জুবাইদ হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন ওমান থেকে দেখছি মাশাআল্লাহ, আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তালা কবুল করুক। যারা মাশাআল্লাহ আমাদেরকে অনেক দর্শক এভাবে কমেন্ট করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করছেন, আল্লাহ তালা আপনাদেরকে বরকতদান করুক। অনেক দর্শক আমাদেরকে SMS-এর মাধ্যমে, স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে SMS করেছেন, কিছু SMS এড করব। এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, এখন অন্য কোনো চ্যানেল দেখি না, শুধুমাত্র মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ যে গুনাহে ভরা চ্যানেল থেকে বেছে মাদানী চ্যানেল বাংলা, যেটার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত সওয়াব আর সওয়াব মাশাআল্লাহ ইলমে দিন শেখার আর সওয়াব রয়েছে। যেমন কিতাবের মধ্যে রয়েছে, যারা ইলমে দিন শেখার জন্য বসে, ইলমে দিন শেখে, ইলমে দিনের মজলিসের মধ্যে কেউ মুহূর্তের জন্য বসে, হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম বলা হয়েছে, হাজারটা রোগী দেখার চাইতেও উত্তম বলা হয়েছে, হাজারটা জানাজার নামাজ পড়ার চাইতে উত্তম বলা হয়েছে। তো এভাবে ইলমে দিন সম্পন্ন চ্যানেল মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি এবং অপরকেও দেখার দাওয়াত দিই। এভাবে অপর দর্শক তাও আমাদেরকে দন বাড়ি থেকে SMS দিয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আজকের বিষয় খুব সুন্দর। আসলেই যে আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের সাথে আমাদের রিলেটেড, এবং প্রতিনিয়ত আজকে আমরা এই সমাজের মধ্যে এই বিষয়গুলোর ব্যাপার আমরা সম্মুখীন হচ্ছি না ফারুক ভাই? যে আজকে আমরা পরিবারের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, প্রতিটা ক্ষেত্রে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা এই জুলুমের সাথে আমরা মানে এটার সাথে আমাদের ফেস করতে হচ্ছে, এই বিষয়ের সাথে। আপনি দর্শক উদ্দেশ্যে আর
কিছু চিন্তা করি না যে ওই কথাটা তো আমাদের জানা দরকার, যেমন কর্ম তেমন ফল,
তেমন ফল,
যেমন করছি যার সাথে করছে আমার সাথে হবে।
আল্লাহ,
আচ্ছা, আমি কারোর সম্পদ হরণ করছি, কাউকে মারধর করছি, কারো সম্পদ আত্মসাত করছি, সেটার ফল আমাকে ভোগ করতে হবে
অবশ্যই,
সেটার পেরেশানি আমাকে অবশ্যই ভোগ করতে হবে। হয়তো আমি করছি যে আমি তো নিজে গুনাহগার হচ্ছি, নিজে আল্লাহর নাফরমানির
হকদার হচ্ছি,
হকদার হয়ে যাচ্ছি, আল্লাহর অসন্তুষ্টিকে আমি নিজের জন্য আবশ্যক করে নিচ্ছি।
আল্লাহ আল্লাহ,
তো এটার বুক আমরা এটাও করতে, আমার ছেলে যে আছে সেটা সেই তো দেখছে আমি কিভাবে করছি, সে একদিন সেরকম হবে। আমি যেটা করছি সেটার ফল আমাকে নিজে বুক করতে হবে, এবং সেটার অশান্তি বা সেটার ফল আমার ছেলেও হয়ে যাবে। যেমন আমি তো যে কিভাবে ইনকাম করছে, আমার ছেলে যখন বিবেক আছে, বুদ্ধি হয়েছে, সে এখন দেখছে আমার বাবা এটা করছে, আমার আমিও করব, তাহলে আমি আমার সন্তানকে সেটা শেখাচ্ছি, যার ধরুন ওই সন্তানও বড় হয়ে আমার মতো মানুষ যারা দুর্বল তাদের থেকে টাকা আত্মসাত করবে, মানুষের জায়গা দখল করে ফেলবে, মানুষের হক আদায় করবে না, তো সেটার অশান্তিটা আমাকে ভোগ করতে হবে।
আল্লাহ, না এটা কিন্তু একটা বিষয় দেখেন ফারুক ভাই, একটা কথা হচ্ছে আমার সন্তান সেও দেখছে যে আমার বাবা মানুষকে ধমক দিয়ে, সে ক্ষমতার ব্যবহার করে সে আজকে অনেক টাকা ইনকাম করছে, সে অমুক জায়গাটা তার ছিল না কিন্তু এখন সে ক্ষমতার লোভ দিয়ে সে জায়গাটা দখল করে নিয়েছে, অমুক মানুষ হয় তার থেকে সামর্থ্যটা নেই কিন্তু তার থেকে টাকা পয়সা রয়েছে, সে কী করছে, বিভিন্ন টাকা পয়সা মানুষকে দিয়ে সে কোনো ওই জায়গাটা দখল করে নিচ্ছে। কোনো একজন গরিব ব্যক্তি তার হয়তো বা জিনিস এটা একটা এক একটা সম্পদ রয়েছে, তার এখন ক্ষমতা রয়েছে, কী করছে, ক্ষমতার লোভ দেখিয়ে বা ক্ষমতা দেখিয়ে তার সম্পদটা হরণ করে নিচ্ছে। একটা বিষয় কী জানেন ফারুক ভাই, জুলুমের সবচাইতে বড় যেটা মারাত্মক দিক সেটা হচ্ছে আমি যার উপর জুলুম করলাম না, যে ব্যক্তিকে যার উপর আমি জুলুম করেছি সেই ব্যক্তি কিন্তু ওই মুহূর্তে যাই দোয়া করবে আমার, কিন্তু তাই সেই দোয়াটা
পাকের মধ্যে রয়েছে। যখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আচ্ছা,
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবী
জি
ইয়ামানে পাঠিয়েছেন,
আচ্ছা,
গভর্নর হিসেবে
জি,
তখন একটা উপদেশ দিয়েছেন হে মুআজ ইবনে জাবাল, যে তুমি মজলুমের অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাক।
আল্লাহ আল্লাহ, আমার নবী বলছেন
জি, কারণ যখন সে যা আল্লাহর কাছে প্রার্থনা করবে তা পেয়ে যাবে,
সরাসরি কবুল,
সরাসরি কবুল হয়ে যাবে, কোনো পর্দা থাকবে না, কোনো বাধা থাকবে না। তখন সে যদি অত্যাচারিত ব্যক্তির জন্য বদদোয়া করে তখন কবুল হয়ে যাবে। এই জন্য যে অনেক উপদেশ দিয়েছে তার মধ্যে একটা উপদেশ এটা যে তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো,
মানে কতটুকু গুরুত্বপূর্ণ হলে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে
জি, যেন তোমার দ্বারা অন্য কেউ যেন অত্যাচারিত না হয়। যেন তোমার দ্বারা অন্য মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না থাকে।
হায়, অধিকার থেকে বঞ্চিত, আসলে এই কথাটা যখন বলেছেন এটাও একটা জুলুমের মধ্যে পড়ে। আর আজকে আমাদের সমাজে তো প্রতিটা ক্ষেত্রে মিরাজ ভাই আমার মানুষের অধিকার হরণ।
আচ্ছা কাসর ভাই, এখানে আমি একটা কথা বলি।
জি জি,
আমি তো জুলুমি করেই যাচ্ছি, হত্যা করে যাচ্ছি, রাহাজারি করে যাচ্ছি, খুন খারাপি করে যাচ্ছি, এটা তো আমার ফায়দা হচ্ছে, কিন্তু
মানে দুনিয়াবি ফায়দা,
দুনিয়াবি ফায়দা হচ্ছে, এর মধ্যে আপনার আমার হয়তো যারা করতেছে তাদের দুনিয়াবি ফায়দা হতেছে, কিন্তু এর দ্বারা দুনিয়াতে আরও অনেক অনেক মানুষের ক্ষতি হচ্ছে। দুনিয়াতে জুলুম করা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই পৃথিবীতে সংকটে পড়ে, এমনকি বলছে তাদের উপর দুনিয়াতে বিভিন্ন ধরনের শাস্তি নেমে আসে। যখন জুলুম হয় দুনিয়াতে বিভিন্ন, একজন জুলুম করলে অনেক অনেকজনকে শাস্তি পেতে হচ্ছে। এখন যেমন ভূমিকম্প, ভূমিধস, খরা, অনাবৃষ্টি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, প্রারম্ভিক দ্বন্দ্ব, সংঘাত এবং সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয় ইত্যাদি। দেখেন আজকে আমাদের মধ্যে অনাবৃষ্টি, খরা, এগুলো কিন্তু আমাদের লেগেই আছে। তারপর আমাদের মধ্যে এই ভূমিধস হয়, ভূমিকম্প হয়ে হতে চলেছে, সমাজের মধ্যে এক অপর মিলনাই, প্রাকৃতিক দুর্যোগ,
মানে একজনের কারণে আরো অনেকে কি,
হ্যাঁ একজনের কারণে হাজার মানুষকে।
যেই জন্য তো বলা হচ্ছে কোরআনে পাকে, অর্থাৎ স্থলে আর জলে যা কিছু হচ্ছে তা আমাদের হাতের কাম, আমাদের কৃতকর্মের ফল আমরা ভোগ করছি।
আজকে দেখেন আমরা কিন্তু বৃষ্টির জন্য কত হাহাকার, আমাদের এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি বৃষ্টির জন্য সবাই কান্না করছে, রোদের তাপমাত্রাটা সহ্য করতে পারছে না, অনেকে হিটের স্ট্রোকে হুক করে ফেলতেছে। তা এই যে অনাবৃষ্টি হচ্ছে এবং প্রখর রোদের এই তাপ, এগুলো আমাদের প্রতি শাস্তি নেমে আসতেছে।
এটা কিন্তু এখানে পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। মনে করেন আপনি, মনে করেন মিরাজ ভাই, আমি মনে করেন কোনো গুণা করছি না, এখন আমি গুণা করছি, আপনারা তিনজনের কারণে সেই গুণার মধ্যে সেই শাস্তির মধ্যে সামিল হবে। কারণ হচ্ছে এটা আপনারা দুজন কেন আমাকে সেই নেকির দাওয়াতটা দেন,
দাওয়াতটা দিন,
আমি আমি কাউকে জুলুম করছি, আপনারা কেন আমাকে বাধা দেন, আপনার তো ক্ষমতা ছিল।
এই কথাটা আমি ঘুরে আসছিলাম,
জি জি জি,
যে এই যে আমরা জুলুমই করতেছি, এই আমার জুলুমের কারণে আমরা শাস্তি পাচ্ছি, এখন আমরা কিরকম শাস্তি পাচ্ছি দেখেন, হয়তো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, আমরা অভাব অনটনের মধ্যে আসতেছি, আজকে বৃষ্টির জন্য হাহাকার, রোদের তাপমাত্রা সহ্য করতে পারতেছি না, এখন এইসব কষ্ট আমরা আমাদের উপর নামিয়ে আসতেছে, আমরা এখানে অনেক সময় মাজাল্লাহ কুফুরি করে ফেলতেছি, আল্লাহকে অথচ আমরা আল্লাহ তাআলার দেওয়া কথাগুলো ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার দিনের প্রতি অগ্রগামী হওয়ার কথা ভুলে গিয়েছি, যে জুলুমি করতেছে তাকে আমরা একেবারে নিশ্চুপ হয়ে যাচ্ছি, তাকে আমরা দাওয়াত দিচ্ছি না, তাকে আমরা নেকির দাওয়াত দিচ্ছি না, বা তাকে না দিলেও অন্যজনকে আমরা নেকির দাওয়াত দিচ্ছি না, গুণা থেকে বাঁচার আহ্বান করতেছি না, যে যার মতোই চলতেছি, গুণা করতেছি আমরা এটাকে সমাজের মধ্যে গুণাই মনে করতেছি না, আমি আমার মতো চলতেছি, এই যে আমরা যে এটাকে রুখে দাঁড়াচ্ছি না, আমরা যে আমাদের সমাজে গুণা হচ্ছে, আমাদের রাষ্ট্রে গুণা হচ্ছে, এগুলোর জন্য আমরা রুখে দাঁড়াচ্ছি না। রুখে দাঁড়ানো বলতে দেখেন বোম বোমাবাজি, এ হানাহানি, মারামারি, এটা ইসলামের কোনো অংশই নয়, এগুলো যা হয়ে গেছে হয়ে গেছে, সুফি বা সুফিবাদের ইসলাম এখন আমাদেরকে।
আর ইসলামের অর্থ হচ্ছে শান্তি,
শান্তি অবশ্যই,
অন্যের জান মাল,
এখন আমরা যদি ইসলামে অশান্তি সৃষ্টি করি, এমন দেখা যায় যে আমরা অনেকজন ইসলামের দোহাই দিয়ে অশান্তি সৃষ্টি করে
ফেলতেছি,
এতে করে আমাদের কি হচ্ছে, আমরা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের আমাদের মধ্যে বিভ্রান্তি এসে যাচ্ছে।
ভাই মিরাজ, যখন আমরা কাউকে সালাম দিই না, তখন আমরা বলি না আপনার উপর কি
শান্তি
বৈশিষ্ট্য, আপনার সবকিছুকে আমার মানে আমার দিকে দেখবো, যেটা আমি একটা কথা বলেছেন প্রথমে, যে আমরা আসলে সবার জন্য কি হারাম করা হয়েছে, আপনার সম্পদ কেন আমি সম্পদ নিব, আমার জন্য এটা হারাম, একটা বিষয় এটা রয়েছে। তো আমরা একটা কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, আমরা আজকে আমরা একে অপরকে দেখছি সে কি জুলুম করছে, এরকম বাধা দিচ্ছেন। আচ্ছা আর একটা বিষয় দেখা যাচ্ছে, মনে করেন কি জানেন, আপনি হচ্ছে সম্পদশালী ধরেন মিরাজ ভাই, এখন আপনি মনে করেন ইনার উপর জুলুম করছেন, এখন আমি কি আপনি সম্ভবসারি যে সেজন্য আপনাকে আমি ভয় পাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করছি না, এখন আমি যদি
আপনাকে তোষামত করছি, আপনি যদি ভয় পাওয়া থেকে তোষামত করার ক্ষেত্রে বেশি হচ্ছে, আমরা সম্ভবসারিকে ভয় পাওয়া থেকে তোষামত কেন করতেছি, আমি যদি তার সাথে লেগে থাকি তাহলে
আমার ফায়দা হবে,
ফায়দা হবে,
এটা হচ্ছে আজকে আমাদের সমস্যা,
নিজের ফায়দা নিতে গিয়ে পুরো দুনিয়াটাকে আমরা কি করতে,
মানে এর উপর জুলুম হচ্ছে আমি দেখছি, কিন্তু যে আমার ফায়দার জন্য এর উপর জুলুম হলে হোক আমার দেখার বিষয় না,
আমরা অন্যের ব্যাপারে চুপ হয়ে আছি, যে জুলুম করতেছে তাকে কিন্তু আমরা মদদ দিচ্ছি, তাকে আমরা সাপোর্ট করতেছি, তাকে সাপোর্ট করার কারণে আমরা কিন্তু এক প্রকার গুনাহগার, আমি জুলুমের শামিল হয়ে যাচ্ছি। সেই জন্য দেখেন আজকে আমরা কাসর ভাই প্রতিনিহিত আমরা জুলুমকে সাপোর্ট করে আসতেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না। রুখে দাঁড়ানো মানে এই না যে আমি হাতে ইয়ে নিব, লাঠি নিব, বইটা নিব, এটা নয়। বাস মুসকি হাসি দিয়ে তাকে বুঝে, আর মুসলিমকে আমরা অন্ততপক্ষে জুলুমকে যদি কিছু, আমাদের দুর্বল ইমানের পরিচয়, জুলুমকে যদি কিছু করতে না পারে অন্ততপক্ষে মুসলিমের পাশে গিয়ে দাঁড়ায়
তাকে সমবেদনা
দিয়ে তার দুঃখে একটু আমরা কি করতে পারি, আমরা নিজেরাও দুঃখিত হওয়ার চেষ্টা করি, তার কোনো একটা চাহিদা আমরা যদি পূরণ করে দিই, এর দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। দেখেন কাসর, আমি শেষের দিকে যে আমি হত্যা করে নিই,
তারপর তওবা করব,
আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিতে হবে, তো আমি সেই সুযোগ পাবো সে তো আশা করা যায় না
কখনো না।
তো সেটা হচ্ছে বোকামিদের লক্ষণ, যে আমি এখন যা গুনাহ করার করে নিই পরে সুযোগ পাবো, কেউ কে গ্যারান্টি দিতে পারবে আজকে যে রাত্রে আমি যে চলতেছি, এই যে আমরাও যে প্রোগ্রাম করতেছি বাসে যেতে পারবো, সেটা কোনো গ্যারান্টি
কেউ দিতে পারবে না। এটা তাদের জন্য যে মনে করে সে পরবর্তী হয়তো গুনাহ হয়ে গিয়েছে এই কথাটা এখন শুনছে, এখন শুনছে সেই কথাটা, তাহলে সে এখনই তার থেকে
তওবা করা উচিত।
জি জি,
তাছাড়া আমাদের উচিত যে আমরা যেরকমই করি না কেন, দেখেন জুলুমি হত্যা থেকে শুরু করে কারো একটুখানি সম্পদ, কারো যদি সামান্য জমিনও যদি আমরা কি করি আত্মসাত করি, আল্লাহ হাজর বলে না যে সামান্য জমিন যদি কেউ আত্মসাত করে সাত জমিনের মালা তাকে পড়িয়ে কালকে আমাদের।
শুধু মিরাজ ভাই, এটা একটা কথা যে আমরা যারা বর্তমান যুগে করে যাচ্ছি না জুলুম, অনেকে কিন্তু আমাদের সাথে একমত হবে, সে গত জীবনে এরকম জুলুম করেছে, এখন সে সারা জীবনটা সে কষ্টের মধ্যে অতিবাহিত করছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য মানুষের জীবন রয়েছে এরকম। যেমন এক ব্যক্তি ঘটনাটা রয়েছে মাছের কথাটা, সে জুলুম করে মাছটা কেড়ে নিয়েছিল, মাছটা কামড় দিয়েছে, পুরো হাতটা বন্ধু কি শেষ পর্যন্ত ফেলে দিতে হয়েছে, শেষ পর্যন্ত ভালো কখন হয়েছে যখন সে গিয়ে মজলুমের কাছ থেকে গিয়ে
ফল আমাকে
ক্ষমা চেয়ে নিয়েছে,
আমি মানে কর্মের ফল আমাকে বুক করতে
হবে, অবশ্যই
দুনিয়াতেও পাবো আখিরাতে তো রয়েছে। আখিরাতের শাস্তি কিরকম বলা হচ্ছে কোরআনে পাকে, যে মুমিনকে মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার স্থান চিরস্থায়ীভাবে
জাহান্নাম।
সে দুনিয়াতে কাউকে হত্যা করেছে হয়তো তার মৃত্যুটাও এমন হয়ে যাবে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কিনা আল্লাহ
সন্দেহ রয়েছে,
সন্দেহ
রয়েছে।
অত্যাচার করে যাচ্ছি মনে করছি যে আমি সব, আমি সব, আমার উপর আর কেউ নেই, এটা ভুলে গিয়েছি যে আল্লাহ তাআলা রয়েছে, আমাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আজকে আমি কারো উপর জুলুম করে যাচ্ছি, আমার উপর মানুষ জুলুম করবে, আমার মৃত্যুটাও এমন হবে, তো আমি কেন যে মানে কী করছি, জুলুম করে যাচ্ছি, অত্যাচার করে যাচ্ছি, হত্যা করে যাচ্ছি, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছি, আমারও এমন ফল বুক করতে হবে।
ফারুক ভাই, আসলে কয়েকটা কারণ যেগুলো যদি একটু দর্শককে বলেন যে আসলে এমন কী কী কারণের কারণে আজকে আমরা জুলুমের মধ্যে বেশিরভাগই মানে শেষে সারসংক্ষেপে যদি আমরা বলি যে দেখেন আজকে আমরা জুলুমের মধ্যে বলেন মারামারি হত্যার মধ্যে যদি আমরা আজকে পড়ি, তাহলে বেশিরভাগই প্রথম যেটা কারণ সেটা হচ্ছে একমাত্র আমরা রাগের কারণ যদি আমরা দেখি, যে রাগের বশবর্তী আমরা মানুষকে হত্যা করে ফেলছি, অত্যাচার করে যাচ্ছি।
কারণ যদি কাসুর আমি বলতে যাই আসলে
জি জি, এক এক
রকমের কারণে
লোভ মানে সম্পদের লোভ,
জি জি জি, লোভ থেকে রাগ সৃষ্টি হয়
অবশ্যই।
কারণ লোভ যখন আমাকে এটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত করে দেয়, এটা যদি
আমি যদি এটা পাই না
তখন আমার রাগ এসে যায়,
জি।
আর রাগের বশবর্তীতে আমি অনেক ধরনের কি করে ফেলি, জুলুমি
মানে আমাদের সম্পদের দুনিয়াবি লোভ থেকে বাঁচতে
হবে।
তবে কিতাবের মধ্যে রয়েছে না যেই একটা অন্তরের মধ্যে দুইটা বিষয় স্থান কখনো পায় না, আপনি একটা আখিরাতকে দেন, আখিরাতের বয় আখিরাতে আল্লাহ তাআলার বয় আখিরাতে আপনি জান্নাত পাবেন এই আশাটা রাখেন, এটাকে স্থান দেন, না হলে দুনিয়াকে স্থান দেন। যদি আপনি দুনিয়ায় সম্পদকে স্থান দিয়েছেন তাহলে আপনার আখিরাতকে আপনি ছেড়ে দিয়েছেন। তাহলে প্রথম একটা যেটা স্টেপ সেটা হচ্ছে যে আমার এই অন্তরের মধ্যে দুনিয়ার মোহ, সম্পদের মোহ, জায়গার মোহ, আজকে আমরা পায়ে বাইয়ের মধ্যে সামান্য দুনিয়াবি সম্পদ জায়গা জমির জন্য আজকে আমরা হত্যার মধ্যে পড়ে, তাহলে আমার থেকে দুনিয়াবি সম্পদের লোভটা চলে যেতে হবে। কেননা যে ব্যক্তির অন্তর এটা স্থাপন পেয়ে যাবে, স্থাপন আপনি করে ফেলবেন যে না আমি আজকে দুনিয়ার মধ্যে কতক্ষণ, হয়তো আমার এই জিনিসটা আজকে কালকে সকাল সূর্য আমি নাও দেখতে পারি, এরকম মন মানসিকতা যার হয়ে যাবে, তাহলে আশা করছি তার থেকে দুনিয়ার মোহটা, দুনিয়ার সম্পদের লোভটা দিন দিন চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম যেটা আমাদের যে আজকে জুলুম থেকে অত্যাচার থেকে আমাদের বাঁচার জন্য সেটা হচ্ছে কি, আমরা দুনিয়াবি সম্পদের লোভ, দুনিয়াবি টাকার লোভ, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার লোভ, এটা থেকে আমরা বেঁচে থাকি। এবং এরপর যেটা আজকে আমরা সেটা হচ্ছে রাগের কারণে আজকে মানুষকে হত্যা করে ফেলে, অর্থাৎ এক কথায় যে ব্যক্তি কোনো রাগকে এখন থেকে কন্ট্রোল করা শুরু করবে না, হয়তো বা এমন পর্যায়ে সেই বিষয়টা চলে যাবে যে একসময় এই রাগটাই আমাকে এমন মারাত্মক খারাপ কাজের দিকে আমাকে ধাবিত করে দিবে। তাই এখন থেকে রাগকে কন্ট্রোল করা আমরা শিখেছি। যেমন আমির আলাইহিস সালাম দাওয়াত কাতুম আলীটি লিখিত রিসালে রাগের চিকিৎসা একটা রিসালা রয়েছে, এই রিসালাটা আপনারা পড়ি, তাহলে দেখেন এর মধ্যে অনেকগুলো আপনার চিকিৎসা রয়েছে যেগুলো আপনার রাগকে কীভাবে কন্ট্রোল করবেন, রাগ আসলে আপনি কী স্টেপ নেবেন, রাগ আসলে আপনি কী করবেন। যেমন একটা স্টেপ সেটা হচ্ছে যে উজু করে নেওয়া, আপনি রাগ আসলে উজু করে নেন, আপনার যে বিষয়টা আছে এবং রাগ আসলে আপনার বিভিন্ন রাগের স্বাস্থ্য সম্পর্কে আপনার অন্তরের মধ্যে স্থাপন দেন, তাহলে এরকম মাধ্যমগুলোর মধ্যে আপনার কি রাগ থেকে বাঁচার সৌভাগ্য হবে। তাহলে এটা একটা গেল। একটা হচ্ছে, এটা হচ্ছে কি যে আমরা হিংসা
জুলুমের পরিণতি, এই রিসালাটাও যদি পড়ে তাহলে রাগটাকে অনেক কিছুটা দমন করতে পারবে,
দমন করা যায়।
জুলুমের পরিণতির সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমার এই যে শাস্তিগুলো জানতে পারি, তাহলে কিছুটা আমাদের আরও কী হবে,
অনুতপ্ত আসবে। আমি যারা সুনদকে দেখি কিন্তু খুব সুন্দরভাবে এই জুলুমের পরিণতি রিসালার মধ্যে জুলুম সম্পর্কিত আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা যখন এটা পড়বো তাহলে আমাদের অবশ্য আশা করছি কিছু না কিছু হলে মানুষের ব্যাপারে জুলুম করার ব্যাপার আমাদের একটু হলেও আমাদের অন্তরে ভয় সৃষ্টি হবে। এভাবে আঠারো সেটা হচ্ছে কি হিংসা। আমরা একটা বিষয় ফারুক বহতেও বলেছেন যে কিছুক্ষণ আগে, আমরা মানুষের উন্নতি দেখতে পাই না, মানুষের ভালো আমরা দেখতে পাই না, বা আমরা
মানুষের আগিয়ে যাক সেটা আমরা
জেলাস, আমরা জেলাস ফিল করি আমরা অনেক সময়। তাহলে এটা কিন্তু এত মারাত্মক গুণা কিতাবের মধ্যে আছে যে বান্দার নেকিগুলো কি হয়ে যায়,
ধ্বংস করে দেয় এবং নিজের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, নিজের নিজের হিংসার আগুনে নিজে জ্বলে নিজের আমলগুলোকে একেবারে কয়লা করে ফেলে,
কয়লা করে ফেলে। দেখেন আমি কিন্তু
সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ,
আল্লাহ
কাউকে সম্মান দিবে আল্লাহ তাআলা, কাউকে কেউ লাঞ্ছিত হবে সে নিজের কারণে হবে। তো কেউ আমার থেকে অগ্রগামী হয়ে যাচ্ছে, কেউ আমার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যাচ্ছে, এটা তো আল্লাহ তাআলার কুদ শান
শান।
আসলে
আমি কেন
ইয়া করে না, আল্লাহ তাআলা কাউকে নৈরাশ করে না এবং নৈরাশ করবে না। অনেকে আমি এমন একটা জিনিস বুঝাই, যেমন যারা এখন দুনিয়াতে গরিব
জি
আচ্ছা,
তাদের তারা যদি হকের উপর চলে যেতে পারে,
ধৈর্য ধারণ করে,
ধৈর্য ধারণ করে, তাদেরকে নৈরাশ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা প্রসাদ দান করবেন জান্নাতে। যেমন দোয়া, আমরা দোয়া করি, অনেকের দোয়া কবুল হয় না, এটা ভুল। দোয়া কখনো কবুল হয় না এই কথা না কথাটা বলা যাবে না,
বলা যাবে না জি।
দোয়া নিঃসন্দেহে প্রত্যেকটা দোয়া কবুল,
জায়েজ দোয়া করি, আবার এটা কথা আছে, জায়েজ না জায়েজ দোয়া,
প্রত্যেকটা জায়েজ দোয়া নিঃসন্দেহে কবুল হতে পারে,
সেটা তো ইয়াকিন রাখতে হবে, দোয়ার সময় ইয়াকিন রাখতে হবে।
কোন দোয়া আল্লাহর দরবারে না কবুল হয়ে থাকে না, কবুল হয়ে যায়। কিছু হাজত আল্লাহ তাআলা দুনিয়াতে পূরণ করে দেয়, কিছু দোয়ার হাজত আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দেয়। কারণ বান্দা আমরা জানি আমরা দুনিয়া করতে গিয়ে অনেক কিছু ভুলে যাচ্ছে, অনেক কিছু হারিয়ে ফেলছে, অনেক কিছু কারণে কাল কিয়ামতের দিন বেঁধে যাব, দোয়ার কারণে কি হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই যদি আমরা যদি আল্লাহ তাআলা আমাদের ওই দোয়ার বরকতগুলো রেখে দিচ্ছে কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাত পাওয়ার জন্য। এটাই আরেকটা কথা বলবো যে দেখেন কাউসার ভাই হয়তো সময় শেষের দিকে, আমি শেষ কথা বলবো যে দেখুন আসলে আমরা এই যে যত কথাই বলি না কেন, আমাদের মধ্যে যদি ধর্মীয় অনুশোচনা আমরা বাড়াতে না পারি, সুন্নতের প্রচার প্রসার বাড়াতে না পারি, তাহলে আমরা যত কথা বলি না কেন প্রত্যেকটা কথাই আমাদের জন্য একটা জলের পানিতে গিয়ে বৃথা হয়ে যাবে। আমাদেরকে আমরা জুলুমটাকে কীভাবে রোধ করব, আমরা হানাহানি হত্যা মারামারি কীভাবে রোধ করব, আমরা কি মারামারির বদলে মারামারি করে এটাকে রোধ করব, আমরা কি জুলুমের বদলে জুলুমি করে রোধ করব, বা আমার সাথে যে কেউ জুলুমি করতেছে আমি লোক পাকাবো তার উপর আরও জুলুমি কর, তার যে আমার উপর জুলুমি করতেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, না। আমরা এগুলোকে রোধ করতে পারার একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলামিক অনুশোচনা দুনিয়া আরও বৃদ্ধি করে দেওয়া, ইসলামিক প্রচার প্রসারণা বেড়ে দেওয়া, আগে নিজেকে সংশোধন করা। কেন আমি রসুন বলতেছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের
সংশোধনের চেষ্টা করতে হবে।
আমি যদি নিজে সংশোধন না হই, আমার অবস্থানটাকে আমি আমার দোয়াটাকে আমার হাতিয়ার বানাই, জালিম যখন তার সম্পদকে হাতিয়ার বানাচ্ছে, তার ক্ষমতাকে
যখন হাতিয়ার
বানাচ্ছে, তখন আমি আমার মোনাজাতকে আমার দোয়াকে হাতিয়ার বানাই, আমি দোয়া করতে থাকি, সৎকা করতে থাকি, আমি আল্লাহকে বলতে থাকি, সাথে সাথে দিনের দাওয়াত প্রচার প্রসার করতে থাকি, আমি যখন আমার মধ্যে পরিবর্তন আসবে। কাউসার ভাই আমরা এটা প্র্যাকটিক্যাল দেখেছি, কেউ কারোর উপর জুলুম করতেছে সে মুসকে হাসি দিচ্ছে পরিবর্তন, তার মধ্যে আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবি সাহায্য করে বলার মতো না, কিন্তু সেটাকে ধৈর্য ধরতে হবে এবং দিনের প্রচার প্রসার বাড়িয়ে দিতে হবে, নিজেকে নেকির মধ্যে বাস্তবে রাখতে হবে, তারপরে মানুষকে দিনে দাওয়াত দিতে হবে, জালিমকেও দিনে দাওয়াত দিতে হবে।
আমি আপনার কথাটা কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম অলরেডি যে একজন মজলুমের কীরকম মাইন্ড হওয়া উচিত, কে আমার উপর জুলুম করছে, আমার কীরকম মন মানুষের সাথে থাকা উচিত উচিত অল টাইম।
দেখেন সে আমার সাথে জুলুমি করে বেশি থেকে বেশি কী নিতে পারবে,
জি
আমার সম্পত্তি নিয়ে ফেলতে পারবে, আমার সম্পদ নিয়ে ফেলতে পারবে, কোনোটাই তো আমার সাথে যাবে না। আমাকে জেহেন রাখতে হবে কী নিয়ে এসেছি, যে আমি হারিয়ে যাওয়ার ভয় করছি, আর কী নিয়ে এসেছি যে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি, কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। কোটি কোটি টাকা দুর্নীতি পড়ে থাকবে, কেউ যদি আমার সাথে জালিমি করে নিয়ে নেয় আমি তাকে মুসকে হাসি দিয়ে বাবা জানাই, কারণ যেটা নিয়ে যাচ্ছে সেটা আমার থেকে সে কীট পতঙ্গ নিয়ে যাচ্ছে, কারণ এগুলো আমাকে আরো চিন্তিত করে দিবে। যদি জালিম আমার উপর আরো বেশি চড়া হয়ে যায় তাহলে
আমরা শরীয়তের বাইরে কখনো
যাব না। আমি তার থেকে প্রতিশোধ না নিয়ে আমি দোয়া করার চেষ্টা করি, কাউকে বদদোয়া না দিয়ে দোয়া করার চেষ্টা করি। আমি যদি বলি আল্লাহ আমার মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে আমাকে তুমি মাফ করে দাও, সে যদি আমার সাথে জুলুম করে থাকে তাকে তুমি হেদায়েত দান করো,
তাকে বুঝার তৌফিক দান করো,
দাও দেখবেন যে আল্লাহ তাআলা কখন থেকে আমাকে গায়েবি মদত করতেছে। যখন কোনো বান্দার সব দরজা বন্ধ হয়ে যায় তখন বলতেছে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছে ধৈর্য ধরো, কারণ আল্লাহ তাআলা কোন দিকে দরজা খুলে দিবে
সুবহানাল্লাহ
নিজেও বুঝবে না,
মানে গায়েবি একটা মদত, গায়েবি সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে।
তো সেজন্য আমাদের উচিত মুসলিমকে সবসময় নম্রতা থাকা উচিত, যে সে আমার সাথে জুলুমি করেছে বুঝতে আমি সাথে তার সাথে জুলুমি করি তাহলে বরাবর হয়ে যাচ্ছে, শাস্তি দুজনের জন্য সেম হয়ে যাবে। ওই একটু আগে কথা বলেছি কেউ যদি হত্যা করতে আসে সেও যদি অপরজনকে হত্যা করতে আসে তাহলে যে যে নিহত হলো সেও কিন্তু জাহান্নামে যাবে,
জাহান্নামে যাবে।
আমিও মজলুম থাকি, মজলুমের তো অনেক ফজলত আছে আলহামদুলিল্লাহ, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মজলুমের সাথে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা গায়েবি মদদ দান করে, আল্লাহ তাআলা সাহায্য করে মজলুমকে। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো মজলুম হলে আমরা দোয়া করার চেষ্টা করবো, এটা ইয়াকিন রাখতে হবে, ইমান রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে
অবশ্যই,
তাহলে ইনশাআল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে
ইনশাআল্লাহ। না এটা তো আল্লাহ তাআলাই বলেছেন না, যার কোনো সাহায্যকারী আর দুনিয়ার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা নিজেই রয়েছে না আসলে।
আমরা তো সবর করতে
সবর করতে
পারি, সহকারীদের সাথে আল্লাহ তাআলা রয়েছে।
জি জি,
বাস আমার উপর জুলুম করছে বাস আমি সবর করি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, এগুলো আল্লাহ তাআলার উপর ছেড়ে দিই
সুন্দর মিষ্ট বাসায় কিন্তু তাদেরকে কি কোমল হৃদয় বানিয়ে দিয়েছেন। এটা কিন্তু শিক্ষণীয় বিষয় আজকে আমাদের চোখের সামনে আমিরুল সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া ইনার জীবনী থেকে, ইনার জীবনী থেকে অসংখ্য বিষয় আমরা দেখতে পাই। ইনাকে অনেক মানুষে আঘাত করেছিল বা ইনাকে অনেক মানুষে কষ্ট দিয়েছিল, ইনার উপর অনেক মানুষে জুলুম করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইনি মুসকে হাসিতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে করে এবং যারা জুলুম করে তাদের জন্য দোয়া করেছেন, পরে শেষে দেখা গিয়েছে তারাও আল্লাহ পাকের দরবারে হেদায়েত হয়েছে, তারাও আল্লাহ পাকের দয়ায় তারাও আলহামদুলিল্লাহ ইসলামের সুশীতল সুন্দর ছায়া তলে তারাও এসেছে, তারাও দীন ইসলামের কেতপথ করে যাচ্ছেও আলহামদুলিল্লাহ। তো একটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা সবসময় প্রতিটা ক্ষেত্রে দীন ইসলামের সঠিক শিক্ষাটা, দীন ইসলামের শরীয়তের সীমার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া ও আখিরাতে নিরাপদে থাকবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। যখন আমরা শরীয়তের সীমার গণ্ডির বাইরে চলে যাব, যখন আমি শরীয়তে যা আমাকে ফয়সালা দিচ্ছে তার সাথে বেশি আমি বুঝতে যাব, তখন কিন্তু আমার দ্বারা সেই ভালোটা পাওয়া হবে না। যেমন এক দর্শক প্রশ্ন করেছে যে আমাকে কেউ আমার আত্মরক্ষা করার জন্য আমি কি করব না, তো এগুলোর কিন্তু অনেকগুলো দিক হতে পারে। আসলে আমাকে কেউ আঘাত করতে এমনি এমনি কেউ আসছে না, আমার না হয়তো কোনো কারণ রয়েছে হলেও, এমনি বর্তমানে একটু বলতে চাই আমাকে কেউ আঘাত করার জন্য এমনি কেউ আসবে না, কোনো না কোনো কারণ রয়েছে। তো আমি আত্মরক্ষা করার আগে আমি নিজেকে চিন্তা করি আমার কী দোষ রয়েছে। তো প্রতিটা ক্ষেত্রে আসলে নিজেকে যখন আগে আমি হিসাব নেওয়া শুরু করব না, তখন দেখবেন যে সব সমস্যার সমাধান ওইখান থেকে শুরু হয়ে যাবে। তো প্রথমত আমরা নিজের দোষ খুঁজি, নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করি, প্রথমে নিজেকে সংশোধন করি, তাহলে দেখবেন সব কিছু সংশোধন হয়ে যাবে। সমস্যা মারামারি হানাহানি দেখা যায় প্রতিটা ক্ষেত্রে, কারণ দুই পক্ষের দেখা যায় কারণ কারো কিছু না কিছু হস্তক্ষেপ রয়েছে। তাই আমরা প্রথমে নিজেকে সংশোধন করে নিজেকে আর জুলুম করা থেকে বাঁচাই, অত্যাচার থেকে বাঁচাই, হিংসা থেকে বাঁচাই, গীবত করা থেকে বাঁচাই, মানুষের দুষ্কুজা থেকে বাঁচাই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে যে সমস্যা জুলুম বলতে গেলে এই বিষয়টা, এটা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। এবং পাশাপাশি নিজেকে ইলমে দিন এর সাথে সম্পৃক্ত রাখি, যেখানে আমার ইসলামের সঠিক শিক্ষাটা আমি পাবো, যেই পরিবেশের সাথে সম্পৃক্ত হলে আমার ইসলামের সঠিক শিক্ষাটা আমি পাবো, যার সাথে বসলে আমার থেকে জুলুম করার ব্যাপারে ক্ষতি সম্পর্কে আমার অন্তরে ভয় সৃষ্টি হবে, যার সাথে বসলে আমার মানুষের সাথে ভালো ব্যবহার করার মন মানসিকতা সৃষ্টি হবে, তার সাথে আমি উঠোবাসা করার অভ্যস্ত হই, তার সাথে আমি চলাফেরা করার অভ্যস্ত হই, সেই পরিবেশের সাথে আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম জুলুমের শাস্তি, সেটা থেকে আল্লাহ তাআলা চাইতো আমাদের বাঁচার তৌফিক নসিব হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম দাওয়াত স্থায়ী মতো সুন্দর পরিবেশের সাথে নিজেও সম্পৃক্ত থাকি, নিজেও সাপ্তাহিক সুন্নত প্রায় জিতামায় যেখানে হয়ে থাকে বা অনলাইনে বা মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমরা শরিক হই, এবং মাদানী কাফালা যখন সফর হয় তখন সফর হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন আমাদের অন্তরের মধ্যেও যে পাষাণ হৃদয় একটা কথা বলি না, এটা ইনশাআল্লাহ দূর হয়ে নরম কোমল হৃদয় ইনশাআল্লাহ মদিনার মহব্বতকারী হৃদয় ইনশাআল্লাহ আমাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তালা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করার এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসি করার তৌফিক দান করুক। মাদানী সিনেমা আল্লাহ নিজেও দেখি এবং অপরকে দেখার দাওয়াত দিই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।